ধন্যবাদ সাবিনা চৌধুরী। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলাপনে। আপনারা শুনলেন আজকের বিষয় হচ্ছে আফগানিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা, আসলে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা বাতিল এবং তার প্রভাব প্রতি এবং প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ। আমাদের সঙ্গে আলোচনার জন্য দুজন অতিথি যুক্ত হয়েছেন। নিউ ইয়র্ক থেকে সিনিয়র সাংবাদিক সৈয়দ মাহমুদউল্লাহ আছেন এবং বেইজিং থেকে চিটাং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফরিদুল আলম যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
তা আমরা ইতিমধ্যেই জানি আফগানিস্তানের শান্তি আলোচনা থমকে গেল হঠাৎ করেই, প্রায় এক বছরের আলোচনা দোহাই চলছিল, তার জের হিসাবে এই শান্তি আলোচনা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে, আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি এবং তালেবান নেতাদের সঙ্গে হবার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক কারণে হয়নি। তো এখন এর ভবিষ্যৎ কি? সৈয়দ মোহাম্মদুল্লাহ যদি শুরু করেন, আমরা এরপরে ফরিদুল আলমের বিশ্লেষণ শুনব।
ভবিষ্যৎকে একটা শ্লোক আছে, দেবা ন জানন্তি কুত মনুষ্য, দেবতারাই জানেন না মানুষ। কিন্তু কথা হচ্ছে, এটা তো অনেক দীর্ঘ নেগোসিয়েশন হচ্ছে এই সেই 2001 সালের নিউ ইয়র্কের সেই ঘটনার পর থেকে, সেখানে আক্রমণ, তারপর সেই যুদ্ধ, মাঝে মাঝে নানা সময় এই ধরনের আলোচনা হয়েছে। অবশ্য এইবারে সর্বশেষ আলোচনা এক বছর বেশি সময় পর্যন্ত চলেছে এবং আশা করা যাচ্ছিল একটা চুক্তি হবে, কিন্তু সেই চুক্তিটা শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল। এর কারণ যেটা প্রকাশ্যে বলা হয়েছে তা না, এবং একেবারে আলোচনা বাতিল হয়ে যাবে আবার শুরু হবে না তাও না, সে সমস্ত তথ্যের মধ্যে পাওয়া যাচ্ছে এই 2-3 দিনে। এখনো অনেক তথ্য আরো বেরিয়ে আসার অপেক্ষা আছে। এতে মনে হচ্ছে যে আলোচনা এখনো এক ধরনের চলছে, থমকে থমকে হোক, যেভাবে হোক চলছে, মানে কমিউনিকেশন একদম টোটালি বন্ধ করা হয়নি দুপক্ষের ভিতরে, এক। আর 2 নম্বর হচ্ছে সম্ভবত চেষ্টা করা হবে, কারণ সেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে এই বছরের পর বছর এই এইভাবে সৈন্য অনির্দিষ্টকাল পর্যন্ত রাখা সম্ভব না এবং বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করা এটাও তাদের পক্ষে সম্ভব না, তারা সেখান থেকে সরে আসতে চাইবেই, ফলে আলোচনা চলবে। এবং আপাতত এটা স্থগিত হয়ে গেছে এবং স্থগিত হওয়ার যে প্রকাশ্য কারণ দেখানো হয়েছে তাও সঠিক না বলে নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্টে বলা হয়েছে, এবং নিউ ইয়র্ক ম্যাগাজিন সমস্ত রিপোর্ট গুলো জড়ো করে একটা মানে বড় সড় প্রতিবেদন দিয়েছে, সেটা আমরা
আমরা জেনেছি যে আলোচনা বন্ধ হবার কারণ হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে তালেবানরা কথা শুনছে না, এবং তারা এই 2 দিন আগেই একটি বিস্ফোরণ ঘটিয়েছেন যাতে 12 জন সহ 1 জন আমেরিকান সৈন্য মারা গেছে, সেটিকে কারণ ধরা হচ্ছে, কিন্তু সৈয়দ মাহমুদউল্লাহ বললেন যে আরো কারণ আছে। আপনার কি মনে হয়?
আমি ওনার সাথে সম্পূর্ণভাবে একমতই বলতে চাচ্ছি যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে তালেবানদের সাথে যে দীর্ঘ 1 বছর ধরে শান্তি আলোচনা, আমি বলবো তথাকথিত শান্তি আলোচনা, এই কারণে তথাকথিত শান্তি আলোচনা বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্র যে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করবে এবং একটা পর্যায়ে যে পুরোপুরি সৈন্য তারা প্রত্যাহার করে নেবে সেরকম একটি পরিকল্পনা নিয়েই কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এগোচ্ছিলেন। ইভেন তার পূর্ববর্তী প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ও কিন্তু সৈন্য প্রত্যাহার প্রক্রিয়া শুরু হয়েছিল। আমরা যেটি বুঝতে পারি যে আসলে যে কথাটি সৈয়দ মাহমুদউল্লাহ বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আফগানিস্তানের সৈন্য মোতায়েনের ফলে তাদের বিলিয়ন বিলিয়ন ডলার এখন অর্থ ব্যয় হচ্ছে, এবং মূলত আমরা যেটা দেখেছি যে আফগানিস্তানে এতদিন পর্যন্ত যে মার্কিন সৈন্য যে মোতায়েন ছিল সেই থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র খুব একটা ফায়দা হাসিল করতে পেরেছে সেরকমটা আমরা দেখতে পারি না। আমি যদি একটি ছোটখাটো পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি, হচ্ছে যে 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আফগানিস্তানের ইনভলভমেন্টের পর থেকে এই পর্যন্ত 58,000 আফগান সেনাবাহিনী আফগান সেনা নিহত হয়েছে, এর বিপরীতে তালেবানের যোদ্ধা তারা মারা গেছে 42,000, এবং তার পাশাপাশি আরো 3,500 আন্তর্জাতিক পর্যায়ের যে সদস্য তারা নিহত হয়েছে, যার মধ্যে 2,300 হচ্ছে মার্কিন সেনা। সুতরাং আমরা এর মধ্য দিয়ে যেটা দেখি, তালেবানদের সাথে যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র খুব একটা তালেবানদের তারা কন্ট্রোল করতে পারেনি, দমন করতে পারেনি, এবং তারা দিন যত যাচ্ছে ততই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এ নিয়ে অনেক হতাশা বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিষয় আমরা যেটি খেয়াল করছি সেটি হচ্ছে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে যেটি করার চেষ্টা করছেন আমেরিকাকে আবার গ্রেট করে তোলা এরকম একটি পলিসি নিয়ে, এবং তার মূল উদ্দেশ্যটি হচ্ছে অর্থনৈতিকভাবে একটি সমৃদ্ধ আনয়নের চেষ্টা করা, যার একটি অংশ হিসেবে তিনি গত ডিসেম্বর মাসে ঘোষণা দিয়েছিলেন কিন্তু যেটি নিউ ইয়র্ক টাইমস তখন এসেছিল যে একটা পর্যায়ে আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ সেনা প্রত্যাহার করবে, তাছাড়াও তারা সিরিয়া থেকেও আস্তে আস্তে গুটিয়ে নিবে। আমরা যেটা দেখছি যে কথাটি বলা হলো যে আফগানিস্তানের তালেবানদের মানে কাবুলে যে হামলাটি হলো গত 5 তারিখে, সেই হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা বাতিল করেছেন, সেনা প্রত্যাহারের যে বিষয়টি সেটি স্থগিত রেখেছেন। এর মধ্যে দিয়ে আমরা এটি কোনোভাবেই বলতে পারি না যে এই আলোচনা থমকে গেল, বরং এটি হচ্ছে একটি চাপে রাখার কৌশল হিসেবে মনে করছি। অন্যদিকে তালেবানদের যে দৃষ্টিভঙ্গি আমরা দেখছি, তারা মার্কিন যুক্তরাষ্ট্র চাপের কাছে নতি স্বীকার করবে সেটিও কিন্তু মনে
না, কারণ এই ঘোষণা দেওয়ার পর থেকে কিন্তু তালেবান কর্তৃপক্ষ প্রতিক্রিয়া জানিয়েছে যে হঠাৎ করে আলোচনা থমকে দেওয়া হলো, তারাও এই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে, কিন্তু তারা একটার পর একটা তো চালিয়েই যাচ্ছে এরকম।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোর মূল্য দিতে হবে এমনটা তারা বলেছে, এবং আপনি লক্ষ্য করবেন যে এই যে 1 বছর ধরে যে শান্তি আলোচনা চলছিল, এখন যে অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র এই আলোচনা থেকে নিজেকে গুটিয়ে নিল, এটি কিন্তু কোনো খুব একটা আমি খুব একটা গুরুত্বপূর্ণ বলবো না, কারণ এই আলোচনা চলার মাঝেও কিন্তু তালেবানদের হামলা অব্যাহত ছিল। এই যে হামলাটি, এটি কোনো বিচ্ছিন্ন হামলা না, এই হামলা কিন্তু গত 1 বছর ধরে বিচ্ছিন্ন ভাবে
চলছিল, বিভিন্ন জায়গায় চলছিল।
এই অজুহাতটিকে আমি খুব খোড়া অজুহাত মনে করি।
সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনি কি মনে করেন এই যে আলোচনা থমকে গেল বা বাতিল করা হলো বা স্থগিত করা হলো, যেটাই বলি না কেন আমরা, এই এর কারণে ক্ষতি হলো কার বেশি? আফগানিস্তানের হলো না, তালেবানের হলো না, যুক্তরাষ্ট্রের হলো, কোন পক্ষের অসুবিধা বেশি হলো?
সবাইরই ক্ষতি হলো, এটা দুঃখজনক, কিন্তু সত্যি সত্যি যে চুক্তি হতে যাচ্ছিল তার কি চুক্তি হতে যাচ্ছিল সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র আপাতত তার 14,000 সৈন্যের ভিতরে
5,000 সরিয়ে আনবে এরকম একটা পরিকল্পনা ছিল,
কিছু আনবে আর বাকিগুলো আপনার পরবর্তীতে আগামী সম্ভবত 135 দিনের মধ্যে 5,400 প্রত্যাহার করবে, বাকি 8,000 করবে পরবর্তী 5 বছরের ভিতরে। যাই হোক, এটা হচ্ছে তারা ট্রেন করার সৈন্য ছিল বাকি 8,000 এটা। আর এরা কিন্তু তালেবানরা কখনোই এটা এগ্রি করে নাই যে মানে তারা একেবারে সমস্ত আক্রমণ বন্ধ করে দেবে, যেমন আলোচনা চলাকালীন তারা আক্রমণ চালিয়েছে এই সর্বশেষ তথাকথিত চুক্তি হবার যে ডেট তার মানে পূর্ব মুহূর্তে চালিয়েছে, কিন্তু এই এগ্রিমেন্টে সেরকম কোনো কিছু লেখা ছিল লেখা হচ্ছিল না যে তারা আক্রমণ বন্ধ করবে। এক দুই নম্বর হচ্ছে যে এখন এই এতদিনের 2001 সাল থেকে এই যুদ্ধ যে শুরু হয়েছে, এতদিন পরেও তালেবানরা সেখানে দেশের সবচেয়ে বেশি অংশ অর্ধেকের বেশি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে, তো ফলে এই নিয়ন্ত্রণ তারা ছেড়ে দিত না, এবং এগ্রিমেন্টে তারা যাই বলুক না কেন যত সমস্ত ভাষ্যকার বলছেন মন্তব্য করছেন যারা যারা বিশ্লেষকরা তারা বলছেন যে তারা এই প্রতিজ্ঞা সম্ভবত রক্ষা করত না। যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পরে আপাতত এরা এবং বাকি আস্তে আস্তে ধীরে ধীরে কমানোর পরে যখন এদের অবস্থা নরম হয়ে যেত, আন্তর্জাতিক সৈন্য কমে যেত, তখন তারা আবার মানে আফগানিস্তান আরো বৃহৎ এলাকা দখল করার চেষ্টা অব্যাহত রাখতে এবং শেষ পর্যন্ত সে দেশে মানে রাষ্ট্র শাসন করায়ত্ত করার চেষ্টা করতে। এই এক দুই নম্বর হচ্ছে যে এগ্রিমেন্ট তাতে আবার সেখানকার নারীদের যে তারা একেবারে ঘরে ঢুকিয়ে দিয়েছিল, আপাদমস্তক চাদর পরিহিত, লেখাপড়া করতে পারবে না ইত্যাদি, বাইরে যেতে পারবে না, একেবারে মধ্যযুগীয় না, একেবারে মানে কি কি ভয়ঙ্কর গুহাবাসের মতো করে দেওয়া, সেটার থেকে তারা সরে আসবে এরকম কোনো স্পেসিফিক মন্তব্য নেতৃত্ব করেনি। যদিও তালেবানদের মধ্যে একটা গ্রুপ আছে মডারেট, তারা হয়তো এইভাবে অন্যভাবে চিন্তা করে, কিন্তু নেতৃত্ব তো এই ধরনের কোনো মানে করার করেনি, অঙ্গীকার করেনি। ফলে এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্র হয়তো ওখান থেকে বেরিয়ে আসতো, তার খরণ হয়তো বন্ধ হতো, কারণ এই আফগানিস্তান, ইরাক, সিরিয়া সব যুদ্ধ মিলে তাদের 3 trillion বেশি সম্ভবত খরচে হয়েছে। এবং যুক্তরাষ্ট্রের এখন জাতীয় আপনার দেনা হচ্ছে প্রায় $22 trillion, যার ভিতরে বিদেশিদের কাছেই আছে প্রায় $6 trillion। তো এইরকম একটা অবস্থায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি যেখানে নাজুক, সেখানে তারা হয়তো যুদ্ধ থেকে বেরিয়ে আসার চিন্তা ভাবনা করতে পারত, কিন্তু সেটাও আবার সামরিক পর্যবেক্ষকরা, কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছিলেন যে এটা ঠিক হবে না, কারণ আকস্মিক ভাবে ওখান থেকে বেরিয়ে আসলে, মধ্যপ্রাচ্য সব জায়গা থেকে বেরিয়ে আসলে তারা যে সমস্ত কারণে বিভিন্ন যুদ্ধে জড়ায়, যুদ্ধে মানে অংশগ্রহণ করে, যুদ্ধ শুরু করে দেয়, সেটা তাদের যে বৃহত্তর গ্লোবাল স্বার্থ সেটার পক্ষে ক্ষতিকর হতে বলে বলা হচ্ছে। আর এই আফগানিস্তানে যে তালেবান তৈরি করা, তার পূর্ববর্তী শুরু ছিল মুজাহিদরা, মুজাহিদিন, এগুলা কিন্তু আমেরিকানরাই তৈরি করেছিল সোভিয়েত অকুপেশনের বিরুদ্ধে ওই দেশে, এবং তার থেকে এই গ্রুপটা হয়েছে। এবং এদের পেছনে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র সহায়তা দিত, পাকিস্তান কিন্তু কখনো এদের থেকে তাদের সমর্থন প্রত্যাহার করেনি, সেই দেশের সামরিক বাহিনী পূর্ণ সমর্থন দিয়ে আফগানিস্তানকে ডিস্টেবিলাইজ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, তালেবানদের সমস্ত সাহায্য দিয়েছে। সাম্প্রতিককালে প্রচন্ড চাপের মুখে তারা কিছুটা সাহায্য করেছে এই নেগোসিয়েশনে, কিন্তু দেখুন যেটা আমি বারবার বলবো, এই চুক্তিতে কিন্তু প্রকৃত শান্তি স্থাপনের কোনো রূপরেখা এখানে ছিল না।
না, এই শান্তি আসবে কিভাবে আমি বুঝি না, কারণ আফগানিস্তান শুধু তো তালেবানই শুধু সন্ত্রাসী গোষ্ঠী নয়, সেখানে আল কায়দা রয়েছে, সম্প্রতি আবার আইসিস ঢুকেছে,
তারপরে
এদের সঙ্গে যোগাযোগ রয়েছে।
এইটা এই অংশটা একটু ক্লিয়ার করা দরকার, বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তারা অঙ্গীকার, একটা অঙ্গীকার করেছে, সেটা হচ্ছে বিদেশি যে সমস্ত এই যে দুটো গ্রুপের কথা বললেন, ওদেরকে তারা মানে তাদের দেশে কাজ করতে দেবে না, এটা তারা বলেছে, কিন্তু তারা চাইলেই ওদের কাজ বন্ধ করে দিতে পারবে এমন তারা পারবে কিনা সেটা একটা কথা, 2 নম্বর সেই অঙ্গীকার করেও তারা রক্ষা করতে কিনা শেষ পর্যন্ত তাও তো জানি না, কারণ এই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে আদর্শগত অনেক মিল আছে, বিদেশিদের হয়তো তারা প্রভুত্ব করতে দেবে না, প্রভাব বিস্তার করতে দেবে না, এটা সত্য হতে পারে, কিন্তু তাদের ভিতরে আদর্শিক মিল আছে, সেক্ষেত্রে তাদের উপরে তারা হামলা চালিয়ে তাদেরকে ধ্বংস করে দিত তা আমার মনে হয়।
কারণ আফগানিস্তান তো আপনার তালেবান একটি সবচেয়ে বড় এবং শক্তিশালী, এটা ঠিক আছে, কিন্তু আল কায়দা এবং আইসিস এর প্রভাব কিন্তু সম্প্রতি খুব বেড়েছে, এছাড়া এদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী যেগুলো হামাস, হিজবুল্লাহ কিংবা তেহরিকি তালেবান পাকিস্তান, এদেরও যোগাযোগ রয়েছে। তো সব মিলে ফরিদুল আলম, আপনার কি মনে হয় যে এই তালেবানের সঙ্গে যে নেগোসিয়েশন গত 1 বছর চললো, এবং এই মিটিং যদি স্থগিত না হয়ে হতো, তারপরেও কতটা শান্তি স্থাপিত হতো বলে আপনার মনে হয়, যদি হতো, ধরলাম স্থগিত হয়নি?
আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি, এখানে শান্তি আলোচনা যেটি শুরু হয়েছিল এবং যে শান্তি আলোচনা যেটি ভেস্তে গেল, যেটি নস্যাৎ হয়ে গেল, আমি যেটি ব্যক্তিগতভাবে মনে করি, এর মধ্যে আসলে কোন ধরনের পার্থক্য নাই, শান্তি আলোচনা হলেও, শান্তি চুক্তি হলেও, যে অবস্থাটি বর্তমানে বিদ্যমান ছিল, এই অবস্থা থেকে যুক্তরাষ্ট্র বা আফগানিস্তানের মানে তালেবানদের এই দুই পক্ষের কারোরই কিন্তু সেরকম ভাবে বের হয়ে যাওয়ার সুযোগ ছিল না, যে কথাটি আমার পূর্ববর্তী বক্তা বললেন যে আলোচনা একদিকে চলে আসছে, কিন্তু আলোচনা চলার মাধ্যমে আমরা সবসময় দেখি যে একটি আলোচনার মাধ্যমে দুই পক্ষেরই একটি ছাড় দেওয়ার মানসিকতা থাকে। এখানে যুক্তরাষ্ট্রের দিক থেকে যেটা দেখেছি, যুক্তরাষ্ট্র যেন তেন ভাবে নিজেকে সেখান থেকে কুটিয়ে নিয়ে, এক ধরনের আমি যেটি বলবো বাংলা ভাষায়, যে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করা, এবং সেটা কিছুটা মান রক্ষার জন্য, মুখ রক্ষার জন্য একটি চুক্তির নাম করে তারা সেখান থেকে চলে যাওয়া। বাট এর মধ্য দিয়ে আফগানিস্তানে যে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে তার কোন রূপরেখা কিন্তু এই চুক্তির মধ্যে সুস্পষ্টভাবে ছিল না, যেটি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। সুতরাং আমি যে বিষয়টি মনে করি, যে আলোচনাটি ভেঙে গেছে, আলোচনাটি ভেস্তে গেছে, এবং এর মধ্য দিয়ে যে সামনে যুক্তরাষ্ট্র যে কথাটি বললো যে আলোচনা বন্ধ হয়ে গেল, যুক্তরাষ্ট্রের স্বার্থেই এই আলোচনাকে চালিয়ে যেতে হবে, ডোনাল্ড ট্রাম্পের এখান থেকে সরে যাওয়ার কোন উপায় নেই, যদি তারা আফগানিস্তান থেকে সসম্মানে যদি তারা প্রত্যাবর্তন করতে চায়, এছাড়া কোনো উপায় নেই। এবং আমি যেটি আরেকটি বিষয় যেটি আমি মনে করছি গত কয়েকদিন ধরে যে ডেভেলপমেন্ট, সেটি হচ্ছে যে আসলে এখানে এখন একটা তালেবানরাই কিন্তু যুক্তরাষ্ট্রের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তার সৃষ্টি করেছে, যে এই যে আলোচনাটি যেটি করে ইয়ে করলো, যে তারা সবকিছু জানতো যে কি হবে, সবকিছু জেনে শুনে গত 5 তারিখে কাবুলে হামলা চালালো, হামলা চালিয়ে সাথে সাথে এরা দায় স্বীকার করলো, দায় স্বীকার করে যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দিল যে তালেবানদেরকে এত দুর্বল হওয়ার কোনো কারণ নাই, এবং তারা যেটি করছে সেটি হচ্ছে ভবিষ্যতে যদি যুক্তরাষ্ট্র থাকুক আর না থাকুক এটা তালেবানদের জন্য খুব একটা ম্যাটার করে না। সামনে তারা আফগানিস্তানের যেমন যে অবস্থাটি ছিল 2001 পূর্ববর্তী সময়ে, সেই অবস্থায় তারা আবার যে একটা সেরকম একটা আফগানিস্তানকে নিয়ে যাওয়ার জন্য তারা প্রিপেয়ার্ড, সেরকমটাই কিন্তু মহড়া তারা দিনের পর দিন দেখিয়ে যাচ্ছে। যে কথাটি বলেছেন যে এখনো আফগানিস্তানের অর্ধেকের বেশি জায়গা কিন্তু তালেবানদের দখল আছে, সেই দখল থেকে মুক্ত করতে পারেনি। সুতরাং যুক্তরাষ্ট্রের জন্য এখন সবচেয়ে বড় যে বিষয়টি হয়ে গেছে, আন্তর্জাতিক পর্যায়ের একটি প্রেশার হয়ে গেছে যে যুক্তরাষ্ট্র যদি কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়া আফগানিস্তান থেকে চলে যায় তাহলে তারা বাদ বাকি আন্তর্জাতিক বিশ্বকে কি বোঝাবে, এখানে তাদের বোঝানোর কোনো রাস্তা নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি যেটি বলেন ক্ষতিকার হলো এবং আমার পূর্ববর্তী বক্তা বলেছেন উভয় পক্ষের ক্ষতি হলো। আমি যেটি বলবো যে ক্ষতি যদি আমরা কম্পারেটিভলি একটি বিবেচনা করতে যাই, যুক্তরাষ্ট্রের ক্ষতি অনেক বেশি হয়েছে এবং যুক্তরাষ্ট্র এখন একটি দৃশ্যমান চাপের মধ্যে রয়ে গেছে।
আচ্ছা, আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা যেহেতু আপনি তুললেন, আমি সৈয়দ মোহাম্মদুল্লাহকে এই প্রশ্নটি করতে চাই যে আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাষ্ট্র এবং তালিবান এবং আফগানিস্তানের এই আলোচনায় তারা আলোচনা আবার শুরু করতে কি কোনো ভূমিকা রাখতে পারে, জাতিসংঘ কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা সাউথ এশিয়ান দেশগুলো ভারত পাকিস্তান, তারা কি করতে পারে এই অবস্থায়?
জাতিসংঘ বা তো এরা না, যেটা কিন্তু অন্য যে দেশের কথা বললেন সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই থিয়েটারে তাদের নিজ নিজ স্বার্থ জড়িত আছে। আফগানিস্তানের ব্যাপারে যে ভারত, ইন্ডিয়া এবং পাকিস্তান তারা তাদের নিজ নিজ প্রভাব বলে আফগানিস্তানকে রাখার জন্য সেখানে নিজেদের গোষ্ঠী একটা সৃষ্টি করে চলেছে, এবং একদিকে আফগান সরকার যে গনি সরকার তার প্রতি যুক্তরাষ্ট্র ভারত যথেষ্ট সমর্থন দিচ্ছে, আর তালেবানদের প্রতি পাকিস্তান সমর্থন দিচ্ছে। ফলে এই প্রক্সি লড়াই সেখানে তালেবান ছাড়া অন্যান্য অনেক সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদের প্রতি পাকিস্তান সমর্থন আছে, সম্ভবত আইসিসিদের প্রতিও পাকিস্তান নিয়েছে, আইএসআই সার্ভিসেস ইন্টেলিজেন্স পাকিস্তান আর্মি তাদেরও সমর্থন থাকতে পারে। তেমনি ভাবে ভারত চাইবে না পাকিস্তান সেখানে মানে বিরূপ বিপুল প্রভাব বজায় রাখুক, ফলে ভারত তাদের কাউন্টার যে সমস্ত ফোর্স আছে শক্তি আছে তাদের প্রতি সমর্থন দিচ্ছে। আবার ইরানও একেবারে পার্শ্ববর্তী দেশ, ইরানেরও প্রভাব একেবারে নেই তা না, ইরান যে একেবারে প্লে করছে না তা না, ফলে অন্যান্য সবকিছু ছাড়াও এই তিন শক্তি সেখানে নিজের নিজের অবস্থান জোরদার করার জন্য চেষ্টা করছে। সাম্প্রতিককালে আবার ভারত এবং না সরি চীন এবং রাশিয়াও সেখানে শান্তি আলোচনার জন্যে নিজেদের পৃথক ভাবে চেষ্টা করেছে, ওই সরকারের সাথে যোগাযোগ করেছে, সরকার বিরোধীদের সাথে যোগাযোগ করেছে। তাহলে অনেক প্লেয়ার এখানে ইনভলভ, কিন্তু সবচেয়ে মানে ইম্পর্টেন্ট রোল প্লে করছে, সিগনিফিকেন্ট রোল প্লে করছে ভারত এবং পাকিস্তান। তাদের এই সমস্ত পরস্পর বিরোধী ইন্টারেস্টের কারণে এখানকার সিচুয়েশন স্টেবিলাইজ হবে কিনা বলা মুশকিল। এবং শুনুন আরেকটা কথা, আফগানিস্তানের যে ঘটনা সেখানে আফগান এখান থেকে প্রায় 150 বছর আগে ব্রিটেন চেষ্টা করেছিল আফগানিস্তানকে পুরো দখল করার জন্য, তারা পারেনি। তারা প্রায় 50 বছর পর্যন্ত যুদ্ধ করেছে, তাদের হাজার হাজার সৈন্য তখন মারা গেছে, শেষ পর্যন্ত তারা সেখান থেকে নিজেদেরকে গুটিয়ে নিতে বাধ্য হয়েছিল প্রায় পরাজয় স্বীকার করে।
ফরিদুল আলমের কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আফগানিস্তানে সৈয়দ মোহাম্মদুল্লাহ বললেন যে পরস্পর স্বার্থের জন্য ভারত পাকিস্তান হয়তো ভূমিকা রাখবে, কিন্তু আমরা জেনেছি যে আফগানিস্তানে তালেবান থাকুক নিয়ন্ত্রণে কিংবা সরকার আশরাফ গানির দল থাকুক কিংবা গণতান্ত্রিক সরকার থাকুক, আফগানিস্তানে বাণিজ্যিক স্বার্থ আছে অনেকের, যার মধ্যে মাদক একটি বড় বিষয়। তো এই স্বার্থের জন্য কি মানে রাজনৈতিক স্বার্থ ছাড়া বাণিজ্যিক স্বার্থের জন্য কেউ চাইবে যে তালেবান থাকুক কিংবা সরকার গণতন্ত্র না আসুক, এরকম মনোভাব কি কোনো রাষ্ট্রের থাকতে পারে?
না, আপনি ঠিকই বলেছেন, এখানে আফগানিস্তানকে নিয়ে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। আপনি যেটি বললেন মাদক একটি বিষয়, গণতন্ত্র থাকবে কি থাকবে না, আসলে আফগানিস্তানের যে বর্তমান চিত্র আমরা যেটি দেখি, এটি যে সহসা একটি এরকম হয়েছে তা না। আফগানিস্তান কিন্তু বছরের পর বছর এরকম ভাবেই চলছে। আফগানিস্তানে কখনো সেই অর্থে গণতন্ত্র ছিল না, এবং বিদ্যমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা এটাও বলতে পারি না খুব সহসা সেখানে গণতান্ত্রিক একটি সংস্কৃতি বিরাজ করার মতো পরিবেশ সৃষ্টি হতে পারে। সবকিছু মিলে এখানে আফগানিস্তানকে নিয়ে বর্তমানে আমরা যেটি দেখছি, বাণিজ্যিক স্বার্থ রয়েছে এখানে, স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট রয়ে গেছে, এবং সবচেয়ে বেশি আমি যে কথাটি আসলে উল্লেখ করতে চাইছিলাম আমার পূর্ববর্তী বক্তা যে বিষয়টি বলে দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে এখানে একটি আঞ্চলিক স্বার্থ এখানে ভীষণ রকম ভাবে কাজ করছে, বিশেষ করে ভারত আর পাকিস্তানের যে বিষয়টি। আপনি যদি একটু খেয়াল করে থাকেন, গত মার্চ দুয়েক আগে ভারত তাদের যে জম্মু কাশ্মীরকে তাদের কেন্দ্রীয় সরকারের অধীনস্থ করার পর থেকে কিন্তু এই অঞ্চলে রাজনীতির একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে, এবং সেখানে কিন্তু আফগানিস্তান একটি বিশেষ একটি অবস্থান দখল করে আছে। এবং সেই সময় থেকে আমি নিজেও ব্যক্তিগতভাবে কয়েকটি পত্র পত্রিকা এই বিষয়ে কলাম লিখেছিলাম যে এখানে যে বিষয়টি হচ্ছে, এখানে আফগানিস্তানের যে বিষয়টি কিন্তু পাকিস্তানের জন্য একটি 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 ট্রাম্প কার্ড হিসেবে কাজ করতে পারে। যে বিষয়টি শান্তি আলোচনা তখন চলছিল এবং সেখানে পাকিস্তান একটি বড় ফ্যাক্টর ছিল, এবং যেটি বলা হলো আশ্রয়কারী সরকারকে আবার ভারত সাপোর্ট করছে, এই সব কিছু মিলে এখন পাকিস্তান আমরা শুরু থেকেই জানি পাকিস্তানের নিজের ভিতরেও তারা তারা তাদের সেনাবাহিনীর পক্ষে জঙ্গি জঙ্গিদের আছে এবং জঙ্গিদের অভয়ারণ্য বলা হয়ে থাকে পাকিস্তান। এই বিষয়গুলোর সাথে আমি যেটি মনে করি যে পাকিস্তানে একটি প্রচ্ছন্ন একটি মদত রয়ে গেছে বর্তমান যে সেটি চলছে, এবং সেইখানে এখন যে কথাটি আপনি বলছেন শান্তি কিভাবে আসতে পারে এবং এখানে কি কি কার কি ধরনের ইন্টারেস্ট রয়েছে, বাণিজ্যিক স্বার্থ না কৌশলগত স্বার্থ, এই সব কিছু ভেদ করে আমার কাছে মনে হয় যে এখানে কোনো দৃশ্যমান উন্নয়ন আমরা বা উন্নতির কোনো লক্ষণ আমরা দেখতে পাবো না, যদি না এখানে যে অন্য কয়েকটি অ্যাক্টর রয়েছে, চীন আছে, ভারত আছে, ইরান আছে, পাকিস্তান আছে, এই গোষ্ঠীগুলোকেও কিন্তু এখানে একত্রে আনতে হবে। এখানে কোনোভাবেই আমরা এটা ভাবার বা আশা করার কোনো অবকাশ নেই যে কেবলমাত্র যুক্তরাষ্ট্র আর তালেবান নেতৃবৃন্দের মধ্যে কোনো একটি আলোচনা হবে আর সেই আলোচনার মধ্য দিয়ে একটি শান্তি প্রতিষ্ঠিত হবে এবং আমরা দৃশ্যমান শান্তি দেখতে পাবো। সুতরাং এখানে অন্যান্য ফ্যাক্টরগুলো আছে তাদেরকে এখানে নিয়ে এখানে একটা মাল্টিলেটারাল প্রসেস ছাড়া আমার কাছে মনে হচ্ছে যে ভবিষ্যতে আমরা তেমন কিছু আশা করতে পারি।
আচ্ছা, একজন প্রশ্ন করেছেন আমাদের ফেসবুকে, জসিম উদ্দিন নামে একজন শ্রোতা, বাংলাদেশ নিয়ে চিন্তা করেন, বাংলাদেশের কি অবস্থা বহির্বিশ্বে? আমি বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের ইস্যুটা মিলিয়ে সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে একটু আসতে চাচ্ছি যে একসময় শুনতাম যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ আফগানিস্তানে গিয়ে তালেবানি শিক্ষা নিয়ে জঙ্গি হচ্ছে, তো এটার প্রভাব বাংলাদেশে কতটা পড়বে যদি মানে আফগানিস্তানে এই অবস্থা চলতে থাকে? আসলে কি ওই ওই অভিযোগগুলো সত্য কিনা?
হ্যাঁ, একসময় তো তারা গিয়েছিল, কিছু চলে এসছে, কিন্তু সেটা অনেক আগে। এখন আফগানিস্তানে তেমন বাংলাদেশের লোকজন আছে কিনা বলা মুশকিল, সম্ভবত থাকলে খুবই সামান্য পরিমাণে, কিন্তু তা ছাড় না হলেও বাংলাদেশের রাজনীতি অনেকটা যে রেডিকালাইজড হয়ে আছে, এখন সরকারের সরকারি বাহিনীর প্রচন্ড চাপের মুখে তারা হয়তো মানে পর্দার অন্তরালে চলে গেছে বা ঘাপটি মেরে আছে, কিন্তু তারা একদম প্রস্তুতি নেই তাদের হঠাৎ করে কখনো মানে আক্রমণ করার বা আবার মাথা চাড়া দেওয়ার, সেটা বলা মুশকিল। সেক্ষেত্রে আরেকটা সমস্যা দেখা দিয়েছে যে ভারতের যে নেতৃত্ব সেটা যেভাবে কঠোর ভাষায় সেটা আসাম থেকে বিপুল সংখ্যক লোককে বহিষ্কার করার কথা বলছেন, যদিও কয়েকদিন আগে বলা হয়েছে যে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করেন, কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল জোর দিয়ে বলেছেন ভারত থেকে সমস্ত অবৈধদেরকে বহিষ্কার করা হবে, আসাম থেকে সব অবৈধদেরকে বহিষ্কার করা হবে, অবৈধ বলতে তারা বাংলাদেশে লিঙ্ক করেন। এবং এর আগে তিনি এবং তার প্রধানমন্ত্রী মোদী বলেছেন হিন্দু বা খ্রিস্টান হলে তাদেরকে বহিষ্কার করা হবে না, তার মানে মুসলমান গুলাকে, এবং তাদের কনজারভেটিভ সংখ্যা হচ্ছে 10 মিলিয়ন মানে 1 কোটি। এই যে একটা প্রচন্ড চাপের মুখে তারা রাখছে, এটার ফলে বর্তমান সরকার যে সন্ত্রাসীদেরকে বা এক্সট্রিমিস্টদেরকে মোটামুটি দমন করে এনেছে, যদিও তারা যেটা আমি বলেছি কাপটি মেরে থাকতে পারে, তাদের হাতকে আবার শক্তিশালী করা হবে। এই ধরনের লোকজন যদি বাংলাদেশে পুশিং করা হয় বা বাংলাদেশের প্রচন্ড চাপ সৃষ্টি করে মানে একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়, এটা তাদেরকে মদত দেবে, আবার তাদের হাত শক্তিশালী করবে এবং সরকারের বিরুদ্ধে বা লিবার শক্তির বিরুদ্ধে এক্সট্রিমিস্ট ক্ষমতা আসার বা প্রভাবশালী হওয়ার প্রতিপত্তিশালী হওয়ার সুযোগ সৃষ্টি করবে, পরে বাংলাদেশ ডিস্টেবিলাইজ করতে পারে সেরকম সিচুয়েশনে। আদারওয়াইজ এই মুহূর্তে তারা মোটামুটি নিয়ন্ত্রণে আছে, এটা বলা চলে।
আচ্ছা, আমাদের একজন শ্রোতা যোগ দিয়েছেন, তিনি একটি প্রশ্ন করতে চান। হ্যালো,
হ্যালো,
জি বলুন ভাই।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কে বলছেন ভাইয়া?
আমার নাম এটিএম আতাউর রহমান।
আতাউর রহমান জি,
রংপুর থেকে। জি,
রংপুর থেকে বলুন আতাউর রহমান।
এটা যুক্তরাষ্ট্র, তালেবান, তারপর আফগানিস্তানের মধ্যে যেটা আলোচনা হওয়ার কথা, মেসে গেছে যে আলোচনাটা,
জি
শুনতে পাচ্ছি, এটা জটিল সমীকরণ। অবশ্য
জটিল সমীকরণ, নিশ্চয়ই।
জি জি, জটিল সমীকরণ। আমরা তো যারা আছি বাংলাদেশের মানুষ, এখানে তো তালেবানের প্রভাব আছে, তারপরে জঙ্গির প্রভাব, ওখান থেকে তালেবান থেকে জঙ্গি, এবং আস্তে 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 অবস্থান মোটামুটি জঙ্গিদের অবস্থান তেমন ইয়েটা নাই, না বলা যাবে না, আছে, গোপনে আছে অনেকেই। কিন্তু আমরা চাই হলো শান্তি, প্রিয় মানুষ শান্তি চাই, যে কোনো ভাবেই হোক, তালেবান আফগানিস্তান যুক্তরাষ্ট্রের মধ্যে যে শক্তিটা বেঁচতে গেছে, আশা করি সামনে যাতে আবারও ফলপ্রসূ আলোচনা হোক বা যেভাবে হোক একটা সমাধানের দিকে আগাইতে পারে। মানে
জি,
যুদ্ধ বা যে কোনো কিছু হলেই যে ক্ষতি, যে কোনো কিছু, বিশেষ করে আমাদের মুসলমানদের ক্ষতি বেশি।
জি, ধন্যবাদ আপনি যোগ দেওয়ার জন্য। আপনার এই মন্তব্যের আগেই কথা বলছিলেন সৈয়দ মোহাম্মদুল্লাহ একই কথা নিয়ে, যে হ্যাঁ নিশ্চয়ই তালেবানের প্রভাব তো বাংলাদেশে আছে, কোনো এক সময় তো বাংলাদেশের যোদ্ধা তালেবানদের প্রশিক্ষণ নিতে এরকম কথা শোনা গেছে, এখন হয়তো সেটা নাই। তো আমরাও চাই শান্তি, শান্তি আলোচনা চলুক এবং শান্তি স্থাপিত হোক। অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। যেন ফরিদুল আলম, আমাদের হাতে আর 5 মিনিটের মতো সময় আছে, তো আপনি আর একটু বলবেন যে এই বললাম যে এই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের একটু আগে আমাদের এই আলোচনা শুরু হবার আগে আমাদের সহকর্মী সরকার কবিরউদ্দিন একটি একটি আর্টিকেল পড়ছিলেন, তাতে বলা হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন স্থগিত করার, সেটা সমর্থন করেছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং বলেছেন যে তালেবানরা কথা বলছে, আলোচনায় সবই করছে, শান্তি আলোচনার পক্ষে কথা বলছে, কিন্তু তারা তাদের কাজ করে যাচ্ছে, তো এই কারণে এটা স্থগিত করা ছাড়া উপায় নেই, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আবার তালেবানরা বলছে যে সিদ্ধান্তটি সঠিক হয়নি, যখন আমরা একটি শান্তি আলোচনার একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছেছি তখন এটা ভেস্তে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকেই দায় দিচ্ছে তারা। তো এখন কি হবে, ভবিষ্যৎ মানে কি হতে পারে?
ভবিষ্যৎ তো এটা যতদিন থাকবে তত খারাপ।
আপনি আমাকে প্রশ্ন করেছেন,
যেকোনো পক্ষের জন্য তো অমঙ্গল, যেকোনো দেশের জন্যই অমঙ্গল।
জি না, আমি ফরিদুল আলমের বিশ্লেষণ জানতে চাচ্ছিলাম আসলে একটা।
জি,
আমি ওনার কাছে একটু শুনি। আতাউর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি আলম সাহেব।
জি জি জি, ধন্যবাদ। আপনি যে বললেন যে ভবিষ্যতে কি হতে পারে, ভবিষ্যতের বিষয়টি একমাত্র ভবিষ্যতেই বলতে পারে। বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি সেইখান থেকে আমরা যে বিষয়টি বলতে পারি, যে আমি যে কথাটি আগেও বলেছি সেটি যদি রিপিট করি, যে এখন মার্কিন যুক্তরাষ্ট্র মূলত যে বিষয়টি বলেছে যে আসলে তাৎক্ষণিকভাবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে আসার কোনো উপায় ছিল না। কেননা আপনি যদি খেয়াল করে থাকেন যে তারা গত সপ্তাহে মোটামুটি একটা খসড়া চুক্তি, তারা খসড়া চুক্তিতে দুই পক্ষে উপনীত হয়েছিল যে তারা শান্তি চুক্তিটি পরবর্তী সময়ে তারা স্বাক্ষর করবে, অর্থাৎ এই যে আগামী এক সপ্তাহের মধ্যে শান্তি চুক্তিটি স্বাক্ষর করার কথা ছিল। এবং গতকালকে 8 তারিখ ছিল, গতকালকে প্রেসিডেন্ট আশরাফ ঘানি সহ উদ্বোধন তালেবান নেতৃবৃন্দের সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই পুরো বিষয়গুলো নিয়ে একটি মিটিং হওয়ার কথা ছিল। এবং আপনি দেখেন যে দীর্ঘদিন ধরে কিন্তু এখানে আরেকটি বিষয় যেটি আলোচনা হয়নি, দীর্ঘদিন ধরে কিন্তু তালেবানদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আফগান সরকারকে কোনোভাবেই এই আলোচনায় রাখা যাবে না।
হ্যাঁ, তালেবানরা তো মনে করে যে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি আমেরিকার
তাদের হাতের পুতুল।
হ্যাঁ, পুতুল, এটাই মনে করে।
এবং তারা যেটি মনে করছে যে ট্রাম্পের সাথে যে আলোচনা হবে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আলোচনা হবে সেই আলোচনাটাই কার্যত আশরাফ ঘানির সাথে হয়ে থাকবে, কারণ আশরাফ ঘানি তাদের কাছে নতুন কিছু না। আশরাফ ঘানি কখনোই কোনোভাবেই আফগান জনগণের প্রতিনিধিত্ব করে না বলেই তালেবান দাবি করে আসছিল। বারবার করে গত নয় দফা আলোচনা হয়েছে, এই পর্যন্ত নয় দফা আলোচনায় কোন অবস্থাতেই কিন্তু তারা আফগানিস্তান সরকারের কোন প্রতিনিধিকে তারা এখানে অংশগ্রহণ করতে সুযোগ দেয়নি, এবং তাদের এই ইচ্ছার কাছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে বারবার নতি স্বীকার করতে হয়েছে। অর্থাৎ আমরা যেটা দেখি, তালেবানরা কি চাচ্ছে, তালেবানদের কি অবস্থান, সমস্ত কিছু মেনে নিয়েই কিন্তু তালেবানদের এক ধরনের একরোখা আচরণকে মেনে নিয়েই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই পর্যন্ত আলোচনায় এগিয়েছে। এবং এই আলোচনার সূত্র ধরে যে চুক্তিটি, খসড়া চুক্তিটি যেটি ড্রাফট করা হলো, সেই চুক্তিটি যে মার্কিন যুক্তরাষ্ট্র খুব ফেভার যাবে সেরকমটা কোনো কথা ছিল, যেটি আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আফগানিস্তানের অনেক কিছুই এই যে কি হবে, তারা কিভাবে আফগান সরকার কিভাবে কি করবে, তালেবানরা কি অবস্থা, তালেবানরা যে যুদ্ধ থেকে সরে যাবে, নিজে থেকে যে কুচিয়ে নিবে, সেই কথাটাও কিন্তু একটি বয়সের জন্য তারা উল্লেখ করেনি। অর্থাৎ যুক্তরাষ্ট্র এটি মেনে নিয়ে চুক্তি করতে যাচ্ছিল যে তালেবানরা সশস্ত্র অবস্থায় থাকবে, এবং তালেবানরা নিজেরাই যদি সেটি ডিসক্লোজ করা হয়, তালেবানরা নিজেরাই প্রয়োজনে ভবিষ্যতে তাদের নিয়ন্ত্রণ যদি আফগানিস্তান আবার প্রতিষ্ঠা করে, সেখানে যুক্তরাষ্ট্রের সেখানে কোনো কিছু করার নেই। বাট এই যে কাজটি মার্কিন প্রেসিডেন্ট করলেন, যেটি ঘোষণা দিলেন যে এখানে এখান থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়ে, সেটির মূল কারণটি হচ্ছে গত বৃহস্পতিবার কাবুলে যে হামলা হয়েছে, 12 জন মারা গেল, সেখানে 1 জন মার্কিন সৈন্য হয়েছে। এটি খুবই একটি স্পর্শকাতর বিষয়, এবং এই বিষয়টিকে সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে যেহেতু মার্কিন সৈন্য রয়েছে, মূলত যদি বলা হয়নি মার্কিন সৈন্য মারা গেছে বলে, এটি মার্কিন সৈন্য মারা না যেত আমার কাছে, আমি মনে করি না যে এই শান্তি আলোচনা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে আসত, এটি একটি বিষয়। সুতরাং একটি ক্ষত তাদের মধ্যে একটু দগ্ধকে খায় এই মুহূর্তে, এই ঘাঁটি শুকাতে একটু সময় লাগবে, এই ঘাঁটি একটু শুকিয়ে গেলে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র, আমার বিশ্বাস যেহেতু তারা এক ধরনের ডিটারমিনেশন রয়েছে যে এখান থেকে তারা চলে যাবে, তো তাই না, তারা মধ্যপ্রাচ্য থেকে নিজেদেরকে গুটিয়ে নেবে, এটা একটা US পলিসি, এখন বিশেষ করে ট্রাম্প সরকারের পলিসি। সুতরাং এটাকে তাদের যে কোনোভাবেই হোক বাস্তবায়ন করতে, এবং বাস্তবায়নের স্বার্থে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আবারও তারা তালেবান সাথে আলোচনা করবে,
এই
কিভাবে তারা
জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন শ্রোতা আছে, তার বক্তব্য নিয়ে শেষ করবো আর 2 মিনিট। হ্যালো,
হ্যালো,
জি, সবুজ বিশ্বাস।
হ্যাঁ, আমি
চট করে একটা প্রশ্ন করুন ভাই,
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে।
জি,
আমি বলছি যে এই যে তালিবানদের কি সমূলে নির্মূল করা সম্ভব?
হ্যাঁ, এটা এই আলোচনায় চলছে, তালিবানদের নির্মূল করা সম্ভব কিনা সেটা জানি না, কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার যে আলোচনা চলছিল সেটা থেমে গেল, যার কারণে আজকে আলোচনা। অনেক ধন্যবাদ আপনাকে সৈয়দ মাহমুদউল্লাহ। আপনি শেষ মিনিটের বক্তব্য কি বলবেন?
শেষ হচ্ছে যে এখানে শেষ কথা ছিল ক্যাম্প ডেভিড প্রেসিডেন্সিয়াল রিট্রিট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের প্রান্তে, সেখানে একটা ফটো অফ হয়ে বিরাট একটা শান্তি চুক্তি হয়ে গেছে বলে এরকম একটা নাটকীয় ব্যাপার ঘটানোর জন্যই এখানে তাদেরকে দাওয়াত করা হয়েছিল, এবং শান্তি চুক্তিটি মানে মোটামুটি তৈরি করা হয়েছিল বা বলা চলে তড়িঘড়ি করে। কিন্তু সেখানে একটা ছিল যে প্রেসিডেন্ট আশরাফ গনি আসবেন এবং আফগান সরকার প্রতিনিধি আসবেন আর মানে তালেবানের প্রতিনিধি আসবেন। তো কিন্তু তালেবানরা স্পষ্ট বলে দিয়েছে শেষ যে তারা কোনো অবস্থাতেই
কোনোভাবে
আফগান সরকার প্রতিনিধির সাথে সাক্ষাৎ করবে না। এইটা নিয়ে অচলাবস্থার কারণে নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্ট মতো এইটাই মেইন কারণ, আরো দু একটা কারণ ছিল যে জন্য শেষ মুহূর্তে তারা এখানে মানে আলোচনা ভেস্তে গেছে, এবং তখন রক্ষামূলক ব্যবস্থা হিসেবে ওই যে একজন মার্কিন সৈন্য মারা গেছে সেটাকে অজুহাত হিসেবে খাড়া করে প্রেসিডেন্ট এটাকে মানে বাতিল করে দিয়েছেন এটা বলা হচ্ছে।
যাই হোক, সবুজ বিশ্বাসের দাবি অনুযায়ী যে তালেবানদের সঙ্গে যেভাবে হোক শান্তি আলোচনা ভবিষ্যতে হবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে আফগানিস্তানে এবং সারা বিশ্বে শান্তি আসবে এই কামনা রইল। ফরিদুল আলম এবং সৈয়দ মাহমুদউল্লাহ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আলাপন এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।